বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 9 মে, 26 বৈশাখ এবং ফার্সি উনিশ উর্দিবেহেশত রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সৌদি আরব ও ইরানের সঙ্গে আর্থ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার 5 বছর পর আবারও দুদেশের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। এ দুদেশের সম্পর্ক এই অঞ্চলের বহু সমস্যার সমাধান করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবে একটি সংবাদ ভাষ্য। এদিকে করোনায় ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর বলে উল্লেখ করে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বাইতুল মুকাদ্দাস শহরে ইসরায়েলি বর্বরতা সম্পর্কে অবহিত করতে ইরানের সর্বোচ্চ নেতার কাছে হামাস নেতার চিঠি, পুরো বিশ্বকে জাগিয়ে তোলার আহ্বান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোসাভি বলেছেন ইহুদিবাদ ইসরায়েলের পতনের চিহ্নগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। বিদেশ যাওয়ার অনুমতি পাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশ যাওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে মারা গেছে আরও 4092 জন। প্রতিদিনই সংক্রমিত হচ্ছে 4 লাখের বেশি করে মানুষ। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরের মুসলমানদের জন্য দৃঢ় সমর্থন দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি পবিত্র এই শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ইসমাইল হানিয়া বাইতুল মুকাদ্দাস শহরে ইসরায়েলি সেনাদের চলমান আগ্রাসন, ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিকরণ, ইহুদি বসতি স্থাপন, জোরপূর্বক ফিলিস্তিনিদের উদ্বাস্তু করা, অবৈধ নির্মাণ কার্যক্রম, জাতিগত শুদ্ধি অভিযান, পুরনো বাইতুল মুকাদ্দাস শহরের দামেস্ক গেইটে হামলা এবং শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও আলাকসা মসজিদে মুসল্লিদের উপর হামলার মতো ঘটনার দিকে সর্বোচ্চ নেতার দৃষ্টি আকর্ষণ করেছেন ইসমাইল হানিয়া। ইহুদিবাদীদের নানা ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করে হামাস প্রধান বলেন, বর্তমানে ইসরায়েল সমস্ত রেড লাইন ক্রস করেছে এবং বিশ্ব মুসলিমের অনুভূতিতে আঘাত করেছে। পবিত্র রমজান মাসে ইসরায়েলের আগ্রাসী তৎপরতার সমালোচনা করে ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলকে এ ধরনের তৎপরতার জন্য বিপজ্জনক পরিণতির মুখে পড়তে হবে। ইসরায়েলে অপরাধ যজ্ঞের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতার প্রতি বিশেষ আবেদন জানান। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা বন্ধের জন্য আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে পুরো মুসলিম বিশ্বকে জাগিয়ে তোলার আহ্বান জানান। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলের পতনের চিহ্নগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। আজ খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির নয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাকিমজাদের পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুসাবি আরও বলেন, শক্তির ভারসাম্য ফিলিস্তিনদের পক্ষে পরিবর্তিত হয়েছে, আশার আলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি শিশু ঘাতক অবৈধ ইসরায়েলের পতনের চিহ্নগুলোও ভেসে উঠছে। তিনি বলেন, এবারের বিশ্ব কুদস দিবস ছিল প্রতিরোধের এবং আশা জাগানিয়া, অন্য বৎসরগুলোর তুলনায় এটা ভিন্ন রকমের। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবে আরও বলেন, 20 বৎসর পর ইহুদিবাদ ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে সর্বোচ্চ নেতা এর আগে যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর প্রাথমিক নিদর্শন হচ্ছে প্রতিরোধ সংগ্রামীদের শক্তি অনেক বেড়েছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরে চলমান উত্তেজনার মধ্যে ইহুদিবাদ ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। গতকাল মধ্য গাজার দেইর আল বালা শহরে ইসরায়েলের একটি F-16 জঙ্গি বিমান দুটি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ওই দুটি অবস্থান ধ্বংস হয় এবং আশেপাশের সম্পদের ক্ষতি হয়েছে, তবে বিমান হামলায় কেউ হতাহত হয়নি। এছাড়া ফিলিস্তিনের আল ইয়াউম চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী সেনারা দেইর আল বালা শহর লক্ষ্য করে কামান ও মর্টারের গোলা বর্ষণ করেছে, তবে এতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গাজায় হামাসের একটি সামরিক পোস্টের উপর তারা হামলা চালিয়েছে। গাজার দক্ষিণ এলাকা থেকে রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয় বলে ইহুদিবাদী সেনারা দাবি করছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে যে রকেট হামলা হয়েছে তাতে যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। ইরাকে মোতায়েন যৌথ টাস্ক ফোর্সের মুখপাত্র কর্নেল ওয়েন মারুত্ত এক টুইটার পোস্টে বলেছেন, শুক্রবার রাত 2:20 দিকে ড্রোনের সাহায্যে আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে হামলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিকিউরিটি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলার কথা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বিস্ফোরক বোঝায় একটি ড্রোন ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার সাবির সঙ্গে সংশ্লিষ্ট সাবেরিন বার্তা সংস্থা বলছে, শনিবার সকালে কয়েকটি রকেট আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইন আল আসাদ ঘাঁটির সুরক্ষায় মোতায়েন করা CRAM সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি 2 এসব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। একই মিটার ব্যান্ডে শোনা যাচ্ছে সৌদি আরবেও। বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সেদেশের আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সুপারিশে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার কোন সুযোগ আইনে নেই। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দেয়নি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রোববার জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদনটি মঞ্জুর করা যাচ্ছে না। আজ বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী যতটুকু করণীয় ততটুকু করেছি, কিন্তু আইনের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে বিদেশে যেতে সুযোগ দেওয়ার কোনো বিধান আইনে নেই। আজ রোববার খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতে তিনি এমন কথাই উল্লেখ করেছেন। উল্লেখ্য, গত বুধবার রাত 8:00 বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা করতে যাওয়ার আবেদনটি জমা দেন। এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিন দিন পর আজ রোববার নেতিবাচক মতামত দিল আইন মন্ত্রণালয়। গত 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনায় আক্রান্তের 14 দিন অতিক্রান্ত হবার পর দ্বিতীয়বার খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়, কিন্তু আবারও ফলাফল পজিটিভ আসে। এরপর 27 এপ্রিল রাতে তাকে ধানমন্ডির এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত কারণে গত সোমবার খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আজ দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আল্লাহর অশেষ মেহরবানিতে ম্যাডামের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 56 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1386 জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। আগের দিন শনিবার দেশে 1285 জনের করোনা শনাক্ত হয়েছিল আর মৃত্যু হয়েছিল 45 জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 11,934 জন আর শনাক্ত হয়েছেন মোট 7,73,513 জন। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন 4,092 জন। এছাড়া একই সময়ে 4,03,738 জন সংক্রমিত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 4,03,738 জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে একটানা পরপর 4 দিন দৈনিক 4 লাখের বেশি মানুষ সংক্রমিত হলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত 4,03,738টি নয়া সংক্রমণ হয়েছে। একই সময়ে 4,092 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট 2,42,362 জন করোনা রোগীর মৃত্যু হল। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে 9 লাখেরও বেশি করোনা রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছে। তিনি বলেন, দেশে বর্তমানে 1,70,842 জন রোগী ভেন্টিলেটরে রয়েছে। অক্সিজেন সাপোর্টে রয়েছে 9,02,291 জন রোগী। মোট রোগীর 1.34% আইসিইউতে এবং 3.70% রোগী অক্সিজেন সহায়তায় রয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 2,22,96,414 জন, সুস্থ হয়েছেন 1,83,17,404 জন। বর্তমানে 37,36,648 জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের অসমে নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল তিনি শপথ গ্রহণ করবেন। বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজই পদত্যাগ করেছেন। রাজ্যপাল জগদীশ মুখী তাকে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলেছেন। অসম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের 6 দিন পর অবশেষে আজ মুখ্যমন্ত্রী পদ নিয়ে সংশয়ের অবসান হয়েছে। মহাকাশে পাঠানো চীনের একটি রকেটের ধ্বংসাবশেষ আজ খুব ভোরে ভারত মহাসাগরে পড়েছে। চীনা মহাকাশ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। চীনা মহাকাশ সংস্থার কর্মকর্তারা বলেছেন, রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর তা ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে পড়েছে। তবে তা মালদ্বীপের কোনো দ্বীপে পড়েছে কিনা তা সুস্পষ্ট নয়। মালদ্বীপে রয়েছে বহু দ্বীপ, কোনো দ্বীপে জনবসতি নেই। চীনা মহাকাশ সংস্থার ভাষ্য, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় রকেটটির ধ্বংসাবশেষের বেশিরভাগ অংশ ভেঙে যায়, ধ্বংসও হয়ে যায়। পর্যবেক্ষণ সংস্থা স্পেস ট্র্যাকও নিশ্চিত করেছে যে চীনা রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তা সাগরে পড়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে আজ বড় ধরনের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া। কুচকাওয়াজ উপলক্ষে রেড স্কোয়ারে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে, এর পাশাপাশি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করেছে। তিনি বলেন, রুশ জনগণ যাতে নিরাপত্তা বোধ করে সে ব্যবস্থা করছে তার সরকার। এ সময় তিনি রাশিয়া সম্পর্কে ভীতি ছড়িয়ে দেওয়ার পরিণতির বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলমান সাদিক খান। তিনি এর আগের নির্বাচনে লন্ডনের প্রথম মুসলমান মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরব ইরানের সঙ্গে আর্থ, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার 5 বছর পর আবারও দুদেশের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সৌদি আরব ইরানের সঙ্গে আর্থ, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার 5 বছর পর আবারও দুদেশের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনা অব্যাহত থাকার কথা জানিয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার ব্যাপারে প্রকাশিত খবরের বিষয়ে বলেছেন, তেহরান সবসময় রিয়াদের সঙ্গে আলোচনা ও সুসম্পর্কের বিষয়টিকে গুরুত্ব দেয় এবং আমরা মনে করি এই সম্পর্ক দুদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে ও আঞ্চলিক ও শান্তি স্থিতিশীলতা রক্ষায় তা ভূমিকা রাখবে। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সম্প্রতি আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রতিবেশী ইরানের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম এশিয়ার 2 প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরবের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আঞ্চলিক উত্তেজনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই সম্পর্ক কয়েকটি দিক থেকে তাৎপর্যপূর্ণ। ইরানের সঙ্গে উত্তেজনা হ্রাসে সৌদি নীতিতে পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে এ অঞ্চলের ঘটনাবলীর বিষয়ে সৌদি কর্মকর্তাদের সঠিক উপলব্ধি। কেননা আঞ্চলিক সংকট কমিয়ে আনা রিয়াদের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। সৌদি আরব এখন এটা বুঝতে পেরেছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি কোন দেশের জন্যই শুভকর নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর পক্ষে চলে আসায় রিয়াদ এটাও উপলব্ধি করেছে যে এ অঞ্চলে আগ্রাসন ও সহিংসতার যুগের অবসান ঘটেছে। বিদেশিদের উপস্থিতি, এ অঞ্চলে নিরাপত্তাহীনতা এবং সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশের সম্পদ হরিলুট হওয়া ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। তাই সৌদি নীতিতে পরিবর্তন আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অবশ্য ইসরায়েলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ আরও অনেক বিষয়ে সৌদি নীতিতে পরিবর্তনের উপরও আঞ্চলিক শান্তির বিষয়টি নির্ভর করছে। ইরানের সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ককে ইসরায়েল মোটেই ভালো চোখে দেখছে না। ইরান প্রথম থেকেই বিদেশিদের হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার উপর জোর দিয়ে আসছে। এ অবস্থায় ইরান ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এ অঞ্চলের বহু সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, যারা ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছেন তারা গ্রামে থাকা স্বজনদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে যাচ্ছেন,
একটা ঈদে নিজের ঘরে থাকতে ক্ষতি কি? দেশের করোনা পরিস্থিতির নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এসব কথা বলেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর উল্লেখ করে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাঞ্চল প্রকল্পে ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দ প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছেন তারা গ্রামে থাকা স্বজনদের মৃত্যুর ঝুঁকিতে ফেলতে যাচ্ছেন।
আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে, কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন, এই চলার পথে ধরুন ফেরিতে হোক গাড়িতে হোক যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে, মা বাবা দাদা দাদি ভাই বোন যেই থাকুক, আপনি কিন্তু তাকেও সংক্রামিত করবেন, তার জীবনটাও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন।
এদিকে করোনা চিকিৎসায় নিয়োজিত সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকগণ আশঙ্কা প্রকাশ করেছেন।
এই মুহূর্তেও লোকজন ঈদের বাজার করার নাম করে আবদ্ধ মার্কেট প্লেসগুলোতে যেমন যতটা অসচেতন ভাবে এবং স্বাস্থ্যবিধি অলমোস্ট পরিহার করেই অনেকে ঘুরে বেড়াচ্ছেন এবং ভিড় করছেন, আমরা আশঙ্কা করছি যে এনাদের মধ্যে অনেকেই হয়তো বা 2-3 সপ্তাহ পরে করোনা ভাইরাসে আক্রান্ত হবেন।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারীতে ভারতের ফুটপাতও এখন শ্মশান ঘাটে পরিণত হয়েছে, ভারত এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। আজ বুধবার দুপুরে রাজধানীর আইডিবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত মুজিব বর্ষ ও কোভিড-19 মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন। এ অবস্থায় সামান্যতম উদাসীনতা বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস। এর আগে গত রাতে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, আগে জীবন পরে জীবিকা, এই মুহূর্তে বেঁচে থাকাটাই জরুরি, বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক আনন্দ উৎসব করা যাবে।
সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 26তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানের 26 রোজার দিবাগত রাতকে অনেকেই শবে কদর বলে মনে করেন। কালের গড্ডালিকা প্রবাহে নিমজ্জিত অধিকাংশ মানুষ আত্মার প্রশান্তির কথা ভুলে যাচ্ছে। যান্ত্রিক জীবনে অভ্যস্ত ক্ষুধা বিমুখ মৃত আত্মাকে জাগিয়ে সত্যিকারের সম্পদ ও সৌভাগ্যের নাগাল পাওয়ার ক্ষীণ আশা অনেক মানুষের মনে মাঝে মাঝে জেগে উঠলেও আত্মার উপর জমে থাকা দীর্ঘদিনের জঞ্জাল মানুষকে আবারও করে আশাহত। কারণ পাপ পঙ্কিলতার বিপুল কালিমা দূর করে আত্মাকে খোদা প্রেমের পরশে সজীব করার জন্য দরকার দীর্ঘ সময়ের একনিষ্ঠ ও একাগ্র সাধনা। কিন্তু সময় তো থেমে নেই, দ্রুত শেষ হয়ে আসছে মানুষের আয়ু। তবে কি মুক্তির কাঙ্ক্ষিত মঞ্জিল যোজন যোজন দূরেই থেকে যাবে?
না, দয়াময় আল্লাহ কর্মব্যস্ত মানুষের মুক্তির জন্য বিশেষ সুযোগের ব্যবস্থাও রেখেছেন। প্রতি বছরই একবার আসে সেই বিশেষ সুযোগ। জীবনের 1,000 মাস বা 30,000 দিবসে খোদাপ্রেমের একনিষ্ঠ ও একাগ্র সাধনায় নিমজ্জিত থেকে যে সৌভাগ্য বা আত্মিক প্রশান্তি অর্জন করা যায়, তার চেয়েও বেশি অর্জন করা সম্ভব মাত্র এই এক রাতের সাধনায়। আর এই রাতই হল মহামহিমান্বিত শবে কদরের রাত, ক্ষমা ও প্রশান্তি লাভের, কঠিন পরীক্ষা পাশের শর্ট কোর্স শেষ করা সম্ভব এই এক রাতেই। তাই এ রাত্রি যেন বৃথা না যায়, বিদ্রোহী আত্মার লাগাম টেনে ধরতে হবে এ রাতেই। অতীতের কর্মতৎপরতা পর্যালোচনার ও ভবিষ্যৎকে নিয়ে ভাবনার শ্রেষ্ঠ সময় এ রাত। ভাগ্য নির্ধারণের এ রাতে আমরা সবাই মহান আল্লাহর মেহমান। ইহকাল ও পরকালের সমস্ত কল্যাণ এবং সৌভাগ্যের অশেষ ভাণ্ডার আল্লাহ এ রাতে খুলে দিয়েছেন মেহমানদের জন্য। মেহমান কতটুকু সম্পদ নিতে পারবেন তা নির্ভর করছে মেহমানের যোগ্যতা বা ধারণ ক্ষমতার উপর। লাইলাতুল কদর বা মহামহিমান্বিত এ রজনী সম্পর্কে পবিত্র কোরআনে সুরা কদরে বলা হয়েছে,
আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। শবে কদর বা মহিমান্বিত রজনী সম্পর্কে আপনি কি জানেন? শবে কদর 1,000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। সে রাতে প্রভাত ও ফজরের উদয় পর্যন্ত শান্তি তথা খোদাই রহমত ও বরকত অব্যাহত থাকে।
শবে কদর এমন এক রাত যে রাতে ফেরেশতারা অবতীর্ণ হয় মুমিনদের মজলিসে। তারা সেখানে বিশ্বাসীদের সালাম জানায় ও তাদের প্রার্থনা কবুলের আবেদন জানায় মহান আল্লাহর কাছে। যেসব কারণে পবিত্র রমজানের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার মধ্যে অন্যতম হল এ মাসেই নাজিল হয়েছে মানব জাতির মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন, এবং এ মাসের মধ্যেই রয়েছে মহামহিমান্বিত রাত বা শবে কদর। এই রাতেই নাজেল হয়েছে পবিত্র কোরআন। তবে রমজান মাসের ঠিক কোন রাতটি কদরের রাত তা গোপন রাখা হয়েছে। এর উদ্দেশ্য মানুষ যেন রমজানের প্রত্যেক রাতকেই গুরুত্ব দিয়ে আল্লাহর অশেষ রহমত লাভ করে। অবশ্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রমজানের 19, 21 ও 23 এবং মতান্তরে 27তম রাতের মধ্যে রয়েছে মহাকল্যাণময় ওই রাত। পুরো বছরের জন্য মানুষের ভাগ্য এ রাতেই নির্ধারিত হয়। তবে মানুষের স্বাধীনতার সাথে এর কোনো সংঘাত নেই, কারণ মানুষের যোগ্যতা, ইমান ও খোদাভীতির মাত্রার আলোকে তাঁর ভাগ্য নির্ধারণ করেন মহান আল্লাহ। অর্থাৎ মানুষই তার ভাগ্যের ক্ষেত্র প্রস্তুত করে।
হযরত জিব্রাইল আলাইহিসালাম শবে কদরের গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইরাতে সবার প্রার্থনা কবুল করা হয় এবং প্রত্যেক তৌবাকারী বা অনুতপ্ত ব্যক্তির ক্ষমা প্রার্থনা কবুল করা হয়। কদরের রাতে ফেরেশতারা অবতীর্ণ হয়, তাই মানুষ আত্মাকে পবিত্র করে এবং আত্মসংশোধনের মাধ্যমে ইরাতে মহান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাহচর্য পেতে পারে। ইতিবাচক মন বা মানসিকতা যোগ্যতা নিয়ে মহান আল্লাহর সাথেও সংযোগ পেতে পারে মানুষ এই বিশেষ রাতে। কদরের রাতে চিন্তা ভাবনার গুরুত্ব অপরিসীম। মন ও আত্মাকে অসচেতনতার বেড়াজালে থেকে মুক্ত করা এবং কল্যাণের পথে, উন্নতির পথে ও সচেতনতার পথে পা বাড়ানোর জন্য এই চিন্তাভাবনা জরুরি। আমরা এ রাতে এটা ভাবতে পারি যে মহান যে উদ্দেশ্যে দয়াময় প্রভু আমাদের সৃষ্টি করেছেন, সেজন্য আমরা নিজেকে কতটা প্রস্তুত করেছি। এভাবে কদরের রাত আমাদের জীবনের মোড় ও গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে উপস্থিত হয়েছে মাহে রমজান। এ মাস হচ্ছে বরকতময়। এ মাসেই আছে লাইলাতুল কদর। ওই ব্যক্তি আসলেই বঞ্চিত যে এই রাতে বঞ্চিতই থেকে যায়। অর্থাৎ এ রাতে ইবাদত বন্দেগি ও ইস্তিগফার করা ও পাপ বিমোচিত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রমজান মাস হচ্ছে সকল মাসের নেতা এবং কদরের রাত হচ্ছে সকল রাতের নেত্রী। মহানবী বলেছেন, যে ব্যক্তি ইমান সহকারে এবং মহান আল্লাপাকের কাছ থেকে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে এবং ইবাদত বন্দেগী করবে, তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান সহকারে এবং মহান আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবে, তার অতীত পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। তো শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ ২৬তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও, আমার সব গুনাহ মাফ করে দাও, আমার সব আমল ও কাজ কবুল করো এবং সব দোষ ত্রুটি ঠেকে রাখো, হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নয় মে রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। করোনার নতুন ধরনে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী ইত্তেফাক, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে উদ্বেগ, টিকা নিয়ে অনিশ্চয়তা, মানব জমিন। খালেদা জিয়া করোনামুক্ত, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, বললেন ফখরুল কালের কণ্ঠ। শিমুলিয়া বাংলা বাজারে ফেরি দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন যাত্রীরা প্রথম আলো। টিকায় দমছে না ভারতীয় ভ্যারিয়েন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দৈনিক যুগান্তর, সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে এবার আদালত অবমাননার অভিযোগ দৈনিক সমকাল। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সম্পূর্ণ মানবিক, এটি রাজনীতির ঊর্ধ্বে। বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম। টানা চার দিন দেশে 400,000 বেশি সংক্রমণ, দৈনিক মৃত্যুও 4,000 বেশি। আনন্দবাজার পত্রিকা, দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ, বন্ধ মেট্রো, অন্য রাজ্যেও কড়াকড়ি অব্যাহত, দৈনিক সংবাদ প্রতিদিন। ক্ষমার অযোগ্য, ভারতে কোভিড পরিস্থিতি নিয়ে মোদীর তীব্র সমালোচনা ল্যান্সেটের আজকাল। ভ্যাকসিন সংগ্রহের চেষ্টাই করেনি কেন্দ্র, গণশক্তি। শ্রোতবন্ধুরা, গুরুত্বপূর্ণ শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতির কারণে সচেতন হওয়ার জন্য দেশবাসীর কাছে প্রশ্ন করেছেন, একটা ঈদ বাড়িতে না করলে কি হয়? তিনি আহ্বান জানিয়েছেন, যে যেখানে আছেন সেখানে ঈদ করুন। এটি যুগান্তরের খবর। তবে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম, যত কষ্টই হোক পরিবারের সঙ্গে ঈদ করব। এতে লেখা হয়েছে, মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাগজে কলমে বন্ধ রয়েছে নৌপথ, তারপরও ঘরমুখ মানুষের স্রোত প্রতিদিনই বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছে মানুষ। ফেরি বন্ধ থাকায় নানাভাবে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছে মানুষ। সেদৃশ্য অমানবিক। এদিকে আজ সকাল থেকে শিমুলিয়া ঘাটে হাজার হাজার যাত্রীকে অপেক্ষমান দেখা গেছে। উত্তরবঙ্গে প্রবেশের রাস্তাগুলোতেও দিন দিন ঘরমুখ মানুষের স্রোত বাড়ছে। অনেকে বলেন, খানিক কষ্ট হয় হোক পরিবারের সঙ্গে ঈদ করব। আর প্রথম আলোরে সম্পর্কিত খবরের শিরোনাম, বাংলাবাজার ঘাটে গিজ গিজ করছে মানুষ। মানব জমিনের খবর, এপির রিপোর্ট, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে উদ্বেগ, টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মতামত ভিসি দপ্তর ও তাঁহাদের পৈতৃক তেজারতি প্রথম আলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর নিশ্চিত লঙ্কাপুরি, যিনি সেই পুরীতে ঢুকছেন তিনি যথেচ্ছাচার করছেন। এক এক সময় এক এক ভিসির গগনচুম্বী দুর্নীতি দেখে মনে হয় উনিই চ্যাম্পিয়ন, উনিই দুর্লঙ্ঘ। কিন্তু কিসের কি, কয়েকদিনের মধ্যেই দেখা যায় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি এমন রেকর্ড গড়ে ফেলেন যে আগের জনের কাজ কারবারকে মনে হয় নিতান্ত বাল খিল্ল। কদিন বাদে তাঁকেও টপকে যান অন্য কোনো দুর্নীতির উসাইন বোল্ড। দেশে এখন এক ডজনেরও বেশি সাবেক ও বর্তমান উপাচার্যের অনিয়ম দুর্নীতির তদন্ত চলছে, এর মধ্যে দশজনই গদিনশীন। এদের অনিয়মের রেকর্ড খুবই বর্ণাঢ্য। অধুনে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য এম আব্দুসোবহান। শুভ্র সুশ্রুমণ্ডিত সৌম্যকান্তি এই শিক্ষক দায়িত্ব পালনকালে যে দৃষ্টান্তমূলক কাণ্ড কারখানা করে গেছেন তার বলার না। সবশেষ ভেলকি হিসেবে তিনি তাঁর মেয়াদের শেষ কর্মদিবসে সাংবাদিকতা সহ বিভিন্ন পেশা ও নেশায় নিয়োজিত 141 জনকে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োগ দিয়ে জাতীয় কর্মসংস্থান বাজারে অনুকরণীয় অবদান রেখে গেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে এবার আদালত অবমাননার অভিযোগ সমকালের এ খবরে লেখা হয়েছে। আদালতের রায় উপেক্ষা করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট তৈরির জন্য গাছ কাটার ঘটনায় এবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই অভিযোগ করেন। পরে আইনজীবী মঞ্জিল মোর্শেদ সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল চাওয়ার পাশাপাশি উদ্যানের গাছ কাটা বন্ধ করা, রেস্তোরাঁ নির্মাণ কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। টানা চার দিন দেশে 4 লক্ষের বেশি সংক্রমণ, দৈনিক মৃত্যুও 4,000-এর বেশি। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের 4 লাখের বেশি, দেশে দৈনিক মৃত্যু সংখ্যাও 4,000-এর বেশি। কোভিড সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে, টিকাই দমছে না ভারতীয় ভ্যারিয়েন্ট, একথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে আজকাল সংবাদ প্রতিদিন সহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে ক্ষমার অযোগ্য, ভারতে কোভিড পরিস্থিতি নিয়ে মোদীর তীব্র সমালোচনা ল্যান্সেটের। খবরটিতে বলা হয়েছে, ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারকে দায়ী করল আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যান্সেট। জার্নালটি স্পষ্ট জানিয়ে দিল, নিজের দোষেই এই জাতীয় সংকট তৈরি করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে কোভিড নিয়ে পরিকল্পনায় ব্যর্থ, পরপর ভোটে হারে মোদীর জনপ্রিয়তা কমার স্পষ্ট ইঙ্গিত দিশেহারা দল। আনন্দবাজার পত্রিকার এশিওর নামের প্রতিবেদনে লেখা হয়েছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ধরে রাখবেন কিভাবে? প্রশ্ন শুনে কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর, কিছুই বুঝতে পারছি না। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে ধস নেমেছে, এরপর কোভিডের ধাক্কা সামলাবেন কিভাবে? লখনৌ থেকে ফোনে বিজেপি নেতার একই জবাব, কিছুই বুঝতে পারছি না। কংগ্রেস সহ বিরোধী শিবিরের অভিযোগ, কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে মোদী সরকারের কোনো পরিকল্পনাই নেই। বিজেপি নেতাদের বক্তব্য মোটামুটি এক, তার মধ্যেই কোভিডের এই ধাক্কার পরেও যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকে তার স্ট্র্যাটেজি কোথায় তা নিয়ে চিন্তায় তাঁরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। নিয়মিত অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 29তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হোসনার আরেকটি গুরুত্বপূর্ণ নাম আদিল। এর আভিধানিক অর্থ ভারসাম্য রক্ষাকারী তথা নানা বিষয়ে মধ্যপন্থা অবলম্বনকারী এবং চরমপন্থা ও প্রাপ্তিকতা পরিহারকারী। মহান আল্লাহ এক নামের আলোকে পুরোপুরি ন্যায় বিচারপূর্ণ বিধিবিধান দিয়ে থাকেন। মহান আল্লাহ সব বিষয়ে ন্যায় বিচার ও ভারসাম্য বজায় রাখেন, যখন ও যেখানে যা করা দরকার এবং ঠিক যতটুকু করা দরকার তার চেয়ে বিন্দুমাত্র কম বা বেশি তৎপরতা নেই মহান আল্লাহর কাজে। যে বিষয়ে বা কাজ যা যখন যেখানে যে মাত্রায় থাকা দরকার ও যে অবস্থান বা মর্যাদা নিয়ে থাকা দরকার তাই ন্যায় বিচার। মহান আল্লাহ সব কিছুকে তার প্রকৃত অবস্থানে রাখেন। মহান আল্লাহর ন্যায় বিচার ছাড়া সৃষ্টি জগতের ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যেত। সূরা ইনফিতারের সপ্তম আয়াতে মহান আল্লাহ বলেছেন, খোদা তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমার শরীর ও অঙ্গ প্রত্যঙ্গকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম বা ভারসাম্যপূর্ণ করেছেন।
মানুষসহ মহান আল্লাহর সব সৃষ্টি ও অন্য সব কিছু সুপরিকল্পিত, সুবিন্যস্ত এবং ভারসাম্যপূর্ণ। তিনি প্রত্যেক সৃষ্টিকে প্রত্যাশিত পূর্ণতার দিকে পরিচালনা করেন। প্রত্যেক সৃষ্টির অব্যাহত জীবন ও টিকে থাকাটা ন্যায় বিচার কেন্দ্রিক। মহান আল্লাহ আদিল বা ন্যায় বিচার হওয়ার কারণে তিনি সবার জন্যে সমানাধিকার নিশ্চিত করেন। তিনি প্রত্যেককে তার অবস্থা ও যোগ্যতা অনুযায়ী সব কিছু দিয়ে থাকেন। যেমন, যে ছাত্র বেশি পরিশ্রম করে ও যে ছাত্র অলস, তারা উভয়ই একই ধরনের পুরস্কার বা তিরস্কার পাবে, এটা ন্যায় বিচার নয়। তাই দেখা যায় প্রত্যেক ছাত্র তার যোগ্যতা অনুযায়ী বেশি ও কম নম্বর পেয়ে থাকে পরীক্ষায়। তদ্রূপ ন্যায় নীতির আলোকে একই কারখানার সব শ্রমিকের বেতন সমান হওয়া উচিত নয়, বরং প্রত্যেক শ্রমিক যদি তার কাজের মান ও মাত্রার আলোকে পারিশ্রমিক পেয়ে থাকেন, সেটাই হবে ন্যায় বিচার। দক্ষ ও অদক্ষ শ্রমিকের বেতন সমান হতে পারে না।
মহান আল্লাহ আদিল বা ন্যায় বিচারক হওয়ার কারণে তিনি প্রত্যেক মানুষের সঙ্গে তার অবস্থার আলোকে আচরণ করে থাকেন। ইসলাম বিশেষজ্ঞদের মতে মহান আল্লাহর ন্যায় বিচারের তিনটি ধরন রয়েছে: সৃষ্টিগত ন্যায় বিচার, বিধানগত ন্যায় বিচার ও প্রতিদানগত ন্যায় বিচার। ন্যায় বিচার হল প্রত্যেক সৃষ্টি তার যোগ্যতা ও উপযুক্ততার আলোকে আল্লাহর নিয়ামত পেয়ে থাকেন। বিধানগত ন্যায় বিচার হল নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য যেসব কর্তব্য বা দায়িত্ব নির্ধারণ করেছেন তা। আর প্রতিদানগত ন্যায় বিচার হল কিয়ামতের দিন বা বিচার দিবসে মহান আল্লাহ মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন এবং কারো অধিকার নষ্ট করা হবে না, অর্থাৎ সেদিন প্রতিদান একই ধরনের হবে না। অবশ্য প্রতিদানগত ন্যায় বিচারের ভিত্তি হল মহান আল্লাহর দয়া, অনুগ্রহ ও করুণা। কারণ দুনিয়াতে প্রত্যেক মানুষেরই কিছু ভুল, পাপ ও বিচ্যুতি থাকে। মহান আল্লাহ যদি কঠোর ন্যায় বিচারের মাধ্যমে এসবের প্রতিদান দেন, তাহলে বেশিরভাগ মানুষেরই কঠিন ও ধ্বংসাত্মক শাস্তি থেকে মুক্তির কোনো উপায় থাকবে না। আর এজন্যই সব নবী রাসুল ও মহান আল্লাহর প্রিয়পাত্ররা তথা আউলিয়া আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ যেন পরকালে ন্যায় বিচারের পরিবর্তে তাঁর দয়া ও করুণাই প্রদর্শন করেন।
ন্যায় বিচারের আরেকটি অর্থ হল অন্যদের অধিকার মেনে চলা। মহান আল্লাহ তার বান্দাদের প্রতি বিন্দুমাত্র জুলুমও করেন না, কারণ আল্লাহ জুলুমের মুখাপেক্ষী নন। মহান আল্লাহর পবিত্র সত্তা সব ধরনের ত্রুটি ও ঘাটতি থেকে মুক্ত। মহান আল্লাহর মধ্যে কার্পণ্য, দারিদ্র ও অজ্ঞতার বিন্দুমাত্র অস্তিত্ব নেই। তাই আমরা বিশ্বের কোথাও যদি কোনো ত্রুটি, বিচ্যুতি ও অপূর্ণতা দেখি, তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আর এজন্যই মহান আল্লাহ সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ মানুষের উপর কোনো জুলুম করেন না, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। মহান আল্লাহ আদিল বা ন্যায় বিচারক, তাই তিনি নিজ প্রতিনিধিত্বের বা খলিফার মর্যাদা দেয়া মানুষকেও বলেছেন ন্যায় বিচার পালন করতে হবে। সূরা নাহলের 90 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ ও অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো বা সতর্ক থাকো। এখানে ন্যায় বিচারের পাশাপাশি সদাচরণের উপরও গুরুত্ব দেয়া হয়েছে।
মানুষের জীবনে কখনো কখনো এমন অবস্থা আসে যে কেবল ন্যায় বিচারের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যায় না। কখনো কখনো ত্যাগ, তিতিক্ষা ও ক্ষমার প্রয়োজন হয়, আর এটাই হচ্ছে এহসান বা সদাচরণ। এহসান হচ্ছে নিজের সুখ, কল্যাণ ও আরামায়েশের চেয়ে অন্যদের বা জনগণের কল্যাণকে প্রাধান্য দেয়া। আমিরুল মোমিনীন হজরত আলী আল ইসলাম বলেছেন, ন্যায় বিচার হল মানুষকে তার প্রাপ্য অধিকার দেয়া এবং এহসান হল মানুষের প্রতি দয়া ও অনুগ্রহ করা। মানুষ যদি নিজেকে মহান আল্লাহর ন্যায় বিচার কামিতার গুণে রঙিন করতে চায়, তাহলে সে যেন অন্যদের সম্পদ, জীবন ও সম্মান বা সম্ভ্রমের উপর জুলুম না করে। একজন ভালো কাজী বা বিচারক হতে হলে কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা বা কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে শত্রুতা যেন তাকে ন্যায় বিচার থেকে দূরে না রাখে। প্রকৃত ন্যায়কামী সে যে সত্য ও ন্যায় বিচারকে সমুন্নত রাখতে গিয়ে নিজের এবং এমনকি বাবা মা সহ নিজ আত্মীয় স্বজনের ক্ষতিকেও মেনে নেয়।
কারো বিষয়ে রায় দেওয়ার সময় বিচারকের এটা দেখা উচিত নয় যে লোকটি সমাজে প্রভাব প্রতিপত্তি ও ধন সম্পদের অধিকারী বা এসবের অধিকারী নয় কিনা। আইনকে সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে, এমনকি নিজের স্ত্রী ও সন্তানদের ক্ষেত্রেও কথায় ও কাজে ন্যায় বিচার বজায় রাখতে হবে। দুই বিবাদমান ব্যক্তির বিরোধ মীমাংসার সময় উভয়ের সঙ্গে কথায় ও আচরণে এবং দৃষ্টিপাতের ক্ষেত্রে ন্যায় বিচার ও ভারসাম্য বজায় রাখতে হবে। দুজনের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর সে রায় দেওয়ার সময়ও ন্যায়ের চেতনা বজায় রাখতে হবে, তা না হলে পরকালে শাস্তি পেতে হবে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসমাউল হোসনা শুনলেন। শ্রোতা বন্ধুরা, শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাইতুল মুকাদ্দাস শহরে ইসরায়েলি বর্বরতা সম্পর্কে অবহিত করতে ইরানের সর্বোচ্চ নেতার কাছে হামাস নেতার চিঠি, পুরো বিশ্বকে জাগিয়ে তোলার আহ্বান। বিদেশে যাওয়ার অনুমতি পাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দণ্ডপ্রাপ্ত আসামের বিদেশ যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন আরও 4,092 জন, প্রতিদিন সংক্রমিত হচ্ছে 4,00,000-এর বেশি মানুষ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.